ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বৃষ্টি, পাহাড়ি ঢল আর নদীর পানি বৃদ্ধির কারণে বাংলাদেশের বৃহৎ হাওড় অঞ্চল, সুনামগঞ্জের নতুন নতুন এলাকা অথই পানিতে ডুবে যাচ্ছে।
রয়েছে ফ্রান্সের নির্বাচন বিষয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ফ্রান্সের সব হিসাব নিকেশ পাল্টে গেছে, বিদায় নিয়েছে প্রচলিত ধারার রাজনীতি। মধ্যপন্থী ইমানুয়েল এবং উগ্র দক্ষিণপন্থী মারিন লাপেন বাজিমাত করেছেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
আবারও মাওবাদী আক্রমণে মৃত্যু হলো অন্তত 26 জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ জওয়ানের।
তাছাড়াও আজ থাকছে আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের চূড়ান্ত ফলাফলে এটা নিশ্চিত হয়েছে যে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো এবং জাতীয়তাবাদী অভিবাসন বিরোধী প্রার্থী মারিন লাপেন দু সপ্তাহে ফিরতি নির্বাচনে অংশ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে ফ্রান্সে একটা রাজনৈতিক ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। রবিবার রাতে ম্যাক্রো এক বিজয় সমাবেশে বলেন, আমরা এক বছরে ফরাসি রাজনীতিকে পুরোপুরি পাল্টে দিয়েছি। তার প্রতিদ্বন্দ্বী মারিন লাপেন তাঁর উৎসাহিত সমর্থকদের বলেন, ফরাসি জনগণকে মুক্ত করার সময় হয়েছে। আধুনিক ফরাসি প্রজাতন্ত্রের ইতিহাসে এই প্রথমবার মূল ধারা নয় এমন কোন দলের সদস্য প্রেসিডেন্ট হবেন। ম্যাক্রো পেয়েছেন 23.8% ভোট এবং লাপেন পেয়েছেন 21.7% ভোট। 7ই মে ফিরতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
রোববারের নির্বাচনে ভোট পড়েছে 79 ভাগ, এর মধ্যে ইমানুয়েল ম্যাক্রন ভোট পেয়েছেন 23.9 ভাগ আর মারিন লাপেন পেয়েছেন 21.4 ভাগ। অধ্যাপক পল স্মিথের ভাষায়, ফ্রান্স এই মুহূর্তে একটি অনাবিষ্কৃত ভূখণ্ড যা আবিষ্কার করার যাত্রা সবে শুরু হয়েছে। সাবেক ব্যাংকার ম্যাক্রনকে নমনীয় ডান ও নমনীয় বামের মিশেলে মধ্যপন্থী মনে করা হয়। অন্যদিকে নির্বাচনে ব্রেক্সিট ও ট্রাম্প সমর্থক মারিন লাপেনের উত্থানকেও ছোট করে দেখার সুযোগ নেই। রিপাবলিকান ও সোশ্যালিস্ট পার্টির পরাজিত দুই প্রার্থী ইতিমধ্যেই ম্যাক্রনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। প্রাথমিক ফলাফলের প্রতিক্রিয়ায় ম্যাক্রন বলেছেন, ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে একটা পৃষ্ঠা উল্টাতে যাচ্ছে। আর লাপেন বলেন, নির্বাচনের ফলাফল ঐতিহাসিক, ফ্রান্সকে রক্ষা করার দায়িত্ব আমার উপর পড়তেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এ সম্পর্কে একটি সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা আবার বৃদ্ধি পাচ্ছে। ওদিকে এই উদ্বেগ বাড়ছে যে কমিউনিস্ট দেশটি তাদের গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিন পালন করবে পারমাণবিক অথবা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে। উত্তর কোরিয়ার পিপলস আর্মি প্রতিষ্ঠার 85তম বার্ষিকীর আগের দিন এই খবর শোনা যাচ্ছে যে উত্তর কোরিয়ার পাংগাইরি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে তৎপরতা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে এটা সুস্পষ্ট নয় যে খুব শীঘ্রই কোনো পরীক্ষা চালানো হবে কিনা। ইতিমধ্যে আমেরিকান নৌবহর কার্লভেনসনের সঙ্গে সামরিক মহড়ায় যোগ দিয়েছে দুটি জাপানি রণতরী। কোরীয় উপদ্বীপের পথে রয়েছে নৌবহর কার্লভেনসন। উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান ও চীনের নেতাদের পৃথকভাবে টেলিফোন করেছেন। ট্রাম্প ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে 30 মিনিট টেলিফোনে আলোচনা হয়। পিয়ংইয়ং এর বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্য ওই আলাপ হয়। ট্রাম্প এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেন উত্তর কোরিয়া সম্পর্কে। চীনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আশা করছেন কোরীয় উপদ্বীপে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই লক্ষ্যে সকল পক্ষ সেরকম কোনো কিছু করা থেকে বিরত থাকবে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আফগান সামরিক ঘাঁটিতে তালেবান আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও নেটোর শীর্ষ কর্মকর্তারা এই খবর বাতিল করছেন না যে রাশিয়া বিদ্রোহী গ্রুপকে অস্ত্র দিচ্ছে। আমেরিকার জেনারেল জন নিকলসন হচ্ছেন আফগানিস্তানে আন্তর্জাতিক স্থলবাহিনীর কমান্ডার। তিনি বলেন, আমরা অব্যাহতভাবে এই সহায়তার খবর পাচ্ছি। সোমবার কাবুলে তিনি ওই মন্তব্য করেন। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ম্যাটিস কাতার ও জিবুতির পর আফগানিস্তানে অঘোষিত এক সফরে যান। ম্যাটিস উল্লেখ করেন যে রাশিয়া যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ এশিয়ার ওই দেশসহ কয়েকটি ক্ষেত্রে কলাকৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কূটনীতিতে সংশ্লিষ্ট থাকবে, কিন্তু তারা যদি আন্তর্জাতিক আইন বিরোধী কিছু করে তাহলে আমেরিকাকে রাশিয়ার মুখোমুখি হতে হবে। বৃষ্টি, পাহাড়ি ঢল আর নদীর পানি বৃদ্ধির কারণে বাংলাদেশের বৃহৎ হাওড় অঞ্চল, সুনামগঞ্জের নতুন নতুন এলাকা অথই পানিতে ডুবে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে সুনামগঞ্জের শনি হাওয়ের 22,000 হেক্টর জমি তলিয়ে যাওয়ার পর সোমবার কাকডাকা ভোরে জামালগঞ্জের পাগনার হাওড়ের বাঁধ ভেঙে পানির নিচে চলে গেছে 12,500 হেক্টর জমি। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
এসব জমিতে লক্ষ লক্ষ মন ধান ছিল। ইতিমধ্যে শত শত মন মাছ ছাড়াও মরে যাচ্ছে কীটপতঙ্গ, পাখি সহ অনেক কিছু। সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছে 1,276 টন মাছ। আণবিক শক্তি কমিশন বলছে পানিতে তেজস্ক্রিয় কোনো পদার্থের সন্ধান পাওয়া যায়নি। 35টি দেশি বিদেশি সংস্থার হিসেব মতে প্রাথমিকভাবে 4,500 কোটি টাকা ক্ষতির কথা বলা হচ্ছে। এদিকে সোমবারই হাওড়ের পাশাপাশি কিশোরগঞ্জের 8,000 হেক্টর জমি বাঁধ ভেঙে তলিয়ে গেছে পানির নিচে। উদ্বিগ্ন নাগরিক সমাজ নামে একটি সংস্থা ঢাকায় এক সংবাদ সম্মেলনে হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওড় অঞ্চলে ত্রাণ এবং অন্যান্য সাহায্য বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রানা প্লাজার মর্মান্তিক ঘটনার 4 বছর পূর্ণ হল সোমবার 24 এপ্রিল। 2013 সালের এই দিনে ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে নিহত হন 1,136 জন, যারা প্রায় সবাই গার্মেন্টস কর্মী, আর আহত হন 2,500-এর অনেক বেশি, যারা অনেকেই পঙ্গু হয়ে গেছেন। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
এই দুর্ঘটনায় নিহত 291 জনকে সমাহিত করা হয়েছিল, যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিভিন্ন গবেষণা বলছে রানা প্লাজা ধসে যারা বেঁচে আছেন তাদের 42% নতুন করে আর চাকরির সংস্থান করতে পারেননি, তারা এখন বেকার। গবেষণায় দেখা গেছে বেঁচে যাওয়াদের মধ্যে 31% এখনো মানসিকভাবে আঘাতপ্রাপ্ত, বিপর্যস্ত এবং বিপন্ন। 4 বছরে তৈরি পোশাক খাতের অনেক পরিবর্তন হলেও সঠিকভাবে ক্ষতিপূরণ নিশ্চিত এবং ওই ঘটনার মামলার অগ্রগতি আদৌ হয়নি। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকাকে বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।
ক্ষতিপূরণ করতে গেলে বোঝা যায় সেই ক্ষতিপূরণটা এখনো কোনো ফয়সালা হয়নি এবং ওইভাবে আইনি অধিকার হিসেবে ক্ষতিপূরণ কেউ পায়নি। পাশাপাশি মামলাগুলো কোনোভাবেই নড়াচড়া করতেছে না।
4 বছর পরে এসেও সঠিকভাবে ক্ষতিপূরণ না দেয়া এবং মামলার অগ্রগতি না হওয়ায় তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে বিশেষজ্ঞগণ মনে করতেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মাওবাদী আক্রমণের সোমবার 26 সিআরপিএফ জওয়ানের নিহত হওয়ার খবর দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ছত্তিশগড় রাজ্যের সুকমা এলাকার এই ঘটনায় সোমবার আহত হয়েছেন আরো কয়েকজন জওয়ান। তাদেরই একজন জানিয়েছেন, ছত্তিশগড়ের এই ঘটনায় সোমবার বেলা 12টার পর 99 জন সিআরপিএফ এর একটি দলকে আক্রমণ করে শতিনেক মাওবাদী। এত বেশি সংখ্যক মাওবাদীর আক্রমণে কোণঠাসা হয়ে যায় সিআরপিএফ এর দলটি। এই সংঘর্ষে কোনো মাওবাদীর কিছু হয়েছে কিনা সে কথা জানা যায়নি। কয়েক সপ্তাহ আগে কিন্তু ওই অঞ্চলেই এই ধরনের ঘটনায় সিআরপিএফ এর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং তড়িঘড়ি দিল্লি থেকে রাজ্যে ফিরে আসেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকান সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য আবার চাপ দিচ্ছেন, তবে তিনি ডেমোক্র্যাটদের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। ট্রাম্প বলেছেন তিনি মনে করেন দেওয়াল নির্মাণের ব্যয় সম্পর্কে যে আনুমানিক হিসেব দেয়া হচ্ছে তা অতিরঞ্জিত। এ সপ্তাহের শেষ নাগাদ সরকারের কাজ আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া যাতে এড়ানো যায় সেজন্য আইন প্রণেতাদের সঙ্গে হোয়াইট হাউসের যে আলোচনা হচ্ছে তাতে অগ্রাধিকার পাচ্ছে বিতর্কিত দেয়ালের অর্থায়নের বিষয়টি। ট্রাম্প চাইছেন প্রাথমিক পর্যায়ে দেওয়াল নির্মাণের অর্থায়ন বাজেটে অন্তর্ভুক্ত করা হোক। সেপ্টেম্বরের শেষ অবধি সরকারি ব্যয়ের জন্য ওই বাজেট অনুমোদন করতে হবে। শুক্রবার মাঝরাতে সরকার পরিচালনার চলতি খরচের অর্থভাণ্ডার শেষ হয়ে যাবে। সংখ্যালঘু ডেমোক্র্যাট ও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসকে এই কয়েকদিনের মধ্যে হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতায় আসতে হবে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। গতকাল রবিবার ফ্রান্সে হয়ে গেল 2017 প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্ব। এতে 11 প্রার্থীর মধ্য থেকে দুজন সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে এগিয়ে গেলেন এখন দ্বিতীয় পর্বের প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয় পর্বের রান অফ নির্বাচন হবে 7 মে। এ নিয়ে প্যারিসে বসবাসকারী বাংলাদেশি ফরাসি নাগরিক ভোটার মুনির কাদেরের সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্ব গতকাল অনুষ্ঠিত হয়ে গেল 11 জন প্রার্থী নিয়ে, এবং দেখা গেল যে এই আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম একজন ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট, গদ্যীনশীন প্রেসিডেন্ট, পুনর্নির্বাচনের জন্যে প্রতিদ্বন্দ্বিতা করলেন না, মূলত এই কারণে যে তার অ্যাপ্রুভাল রেটিং 4% নেমে গিয়েছিল। তো এই নির্বাচনে প্রধান দুই প্রার্থী ইমানুয়েল মাক্রন এবং মারিন লোপ্যান, এই দুজন, একজন 24% মতো ভোট পেয়ে একজন প্রায় 22% মতো ভোট পেয়ে জয়ী হয়েছেন, এবং এদের মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা হবে 7 মে রান অফ ইলেকশনে। এবং এই দুজনের মধ্যে ফারাকটা হচ্ছে এই যে মারিন লোপেন কট্টর অবস্থান নিয়েছেন অভিবাসীদের ব্যাপারে, কট্টর অবস্থান নিয়েছেন তিনি ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারে, এবং তিনি বলছেন যে ফ্রান্সকে মুক্ত করার সময় এসে গিয়েছে এখন। অপরদিকে ইমানুয়েল মাক্রন একেবারে প্রায় অপরিচিত একটি দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি অভিবাসনের ব্যাপারে খুবই সহনশীল এবং তিনি মনে করেন যে ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়নেই থেকে যাওয়া উচিত এবং এই ইউনিয়নকে আরও মজবুত করা দরকার। তো আপনার কি মনে হচ্ছে, বাংলাদেশি আমেরিকান ভোটাররা কি মনে করছেন?
না, আমার যেটা মনে হয় যে হ্যাঁ, এই ইলেকশনটা কি বলা যায়, এমন একটা ইলেকশন হলো যে কেউ যে রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে মানে মানুষের মানে সবাই মনে করলো কি যে হয়তো সোশ্যালিস্ট যে ক্ষমতায় আছে সোশ্যালিস্টে আসতে পারবে না, ঠিকই আছে, ও ওর নাম হচ্ছে আমো দাঁড়িয়েছিল, কিন্তু সবার একটা ই ছিল যে অন্তত ফিও হয়তো চলে আসবে। গত সরকারের গত যে বিরোধী দল ছিল, যেটা মানে বর্তমান সরকারের যে বিরোধী দল, ওই সিরাকের দলের, সে ছিল ও গত সরকারের মানে গত সরকারে ও ছিল প্রধানমন্ত্রী, সে দাঁড়িয়েছিল, তার পজিশন ভালো ছিল, সে হচ্ছে ফ্রান্সোয়া ফিয়ন। কিন্তু ফিয়ন ওই কিছু স্ক্যান্ডালে মানে ওই বউকে কাজ দিয়েছে কিন্তু দেখায়নি, বউকে কাজ দিয়েছে কিন্তু দেখায়নি, ফিকটিভ ব্যাপারটা ছিল, ফিকটিভ, তো এই জন্য তার জনপ্রিয়তা ভীষণ কমে যায়, তা না হলে তারই আসার সম্ভাবনা ছিল। তো যাই হোক, তো মাক্রন একজন নতুন, সে দল করে 6 এপ্রিল যদ্দূর আমার মনে হয়, হ্যাঁ 6 এপ্রিল 2016 সালে, আর ওই সময় সে ছিল আমাদের সরকারের অর্থমন্ত্রী। তো যাক, সরকার থেকে সে
এবং বয়সও একেবারেই নবীন, মাত্র 39 বছর বয়স।
হ্যাঁ, 39 বছর বয়স, একমাত্র একজন নবীন, আর কোন রাজনৈতিক অভিজ্ঞতা নাই, মানে
ইমানুয়েল মাক্রন কথা বলছেন আপনি?
হ্যাঁ, আমি ইমানুয়েল
মাত্র মাত্র। আমাদেরকে একটা জিনিস বলুন যে আমাদের হাতে যে পরিসংখ্যান রয়েছে তাতে আমরা দেখছি যে ফ্রান্সে বাংলাদেশি অভিবাসী যারা এখন নাগরিক হিসেবে বসবাস করছেন, তাদের সংখ্যা প্রায় 45,000-এর মতো, 45-46,000-এর মতো, এবং এর মধ্যে থেকে হাজার দেড়েক ভোটার আছেন। তো এই ভোটাররা বাংলাদেশি ফ্রেঞ্চ ভোটার যারা, তারা কাকে ভোট দিয়েছেন বলে আপনার ধারণা?
আমার যা মনে হয় এখানে যে 10,000 আছে, একজনও মারিন লোপেনকে ভোট দেয়নি, একজনও মারিন লোপেন,
তাই না?
না, কারণ মারিনের যে আক্রমণাত্মক ভূমিকা, মানে ও সেই শুরু থেকেই বিদেশি তারাও বিদেশি আসতে পারবে না, বিদেশিদের ব্যাপারে কি একটা ভয়ঙ্কর ভূমিকা তার ছিল, বরাবরই আছে, এই জন্য বিদেশিদের কাছে সে ভীষণ কি বলা যায় অপ্রিয় আর কি।
হ্যাঁ, আপনি মনে করছেন যে বাংলাদেশি একজনও মারিন লোপেনকে ভোট দেননি, তো 7 মের ভোটে কি অবস্থান হতে পারে বাংলাদেশি ফ্রেঞ্চদের?
না, 7 মের ভোটে বাঙালিরা এবারের মতো আমার মনে হয় সেকেন্ড রাউন্ডে কেউ তাকে ভোট দেবে না, লোপেনকে ভোট দেবে না, সবাই ইমানুয়েল মাকরোকে ভোট দেবে।
এবং ওই 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 নির্বাচনে কি ফলাফল হতে পারে?
না, ওই নির্বাচনে আমি তো মনে করি, আমার বন্ধুরাও মনে করে, এবং এখানে যারা কি বলা যায় পত্রপত্রিকার রাজনীতি বিশেষজ্ঞ, এদের সবার সবাই বলছে যে না, ইমানুয়েল মাকরোই আসবে, ওই লোপেন আসতে পারবে না, কারণ 11 জনের মধ্যে ওই 9 জনেরই মোটামুটি সাপোর্ট আছে মাকরোর প্রতি আর কি, আর দুই একজন আছে, দুই একজন বলছে যে না, আমার যারা ভোটার তোমরা ঠিক করে না কাকে ভোট দেবে, কিন্তু নর্মালি প্রধান যারা, যেমন ফিয়ন, ফিয়ন বলছে যে না, আমার আমি নিজে ভোট দেব, এবং আমি চাই আমার দলের যারা কর্মী আছে, সমর্থক আছে, এরা মাকরোকে ভোট দেবে আর কি, যে রাইটিস্ট যারা আর কি।
আপনি বলছেন যে লোপেন আসতে পারবেন না, এটা আপনার উইশফুল থিংকিং হতে পারে, তাই না? কারণ আমেরিকার নির্বাচনেও আমরা দেখেছি, গত নির্বাচনে অনেকের উইশফুল থিংকিং ছিল যে হিলারি ক্লিনটন আসবেন, তো আসেননি, সম্পূর্ণ মানে অন্যরকম ফলাফল হয়েছে, এখানেও তো সেরকম হতে পারে না?
এখানে হ্যাঁ, আমি বলবো না যে হবেই না, হবেই না এমন আমি বলবো না, হতেও পারে।
মূলত দুটো অবস্থান নিয়ে তো ভোট হচ্ছে এটা, একটা হচ্ছে অভিবাসন প্রশ্ন, যেখানে মারিন লোপেন বলছেন যে অভিবাসী তিনি চান না, এবং ইউরোপীয় ইউনিয়নে তিনি থাকতে চান না, তিনি চাইছেন যে ফ্রান্সকে মুক্ত করা হোক। এই এই রকম একটা অবস্থান আমেরিকাতেও বলা হয়েছিল, যে বলা হয়েছিল যে আমেরিকা ফার্স্ট, এই সমস্ত কথা, এবং এই সমস্ত কথা শেষ পর্যন্ত তো ভোটে জিতে গেল
না। কিন্তু আমি আমি এখানে যা দেখি, এখানে পথে ঘাটে রেডিওতে টিভিতে জনতার মধ্যে ওই ব্যাপারটা নাই, ওই ব্যাপারটা একদম নাই যে লোপেনকে, লোপেন আসবে বা আসছে বা আসতেই হবে বা ওকে আমরা ভোট দেবো, এই ব্যাপারগুলি একটু দেখা যাচ্ছে না আর কি। মানে শহরের যে পরিস্থিতি, শহরের কি বলা যায় লোকজনের মুখে কিংবা পত্রপত্রিকাতে কিংবা আলাপ আলোচনায় কিংবা টেলিভিশনে, এটা একদম মনে হচ্ছে না যে লোপেন আসবে আর কি। কিন্তু আমি যা দেখি সবার যে বিশ্লেষণ, এতে মনে হচ্ছে যে না, ওই ও 60-40 এমন একটা রেজাল্ট আসবে আর কি, এমন একটা রেজাল্ট।
এবং তা যদি না হয় তাহলে কি আমরা বলবো যে সেক্ষেত্রে ফ্রান্সের, আধুনিক ফ্রান্সের ইতিহাস একটা নতুন অধ্যায় সূচনা করবে, এবং আধুনিক ফ্রান্স ইউরোপে একটা নতুন পথের নির্দেশ উপস্থাপন করবে, এরকম কথা বলা যাবে কি যদি ফলাফল মারিন লোপেনের পক্ষেই যায়?
মাকরোর পক্ষে, মাকরোর পক্ষে যদি ভোট না আসে, মাকরো যদি ভোটে না জেতে, তবে আমি বলবো যে ইউরোপের জন্য একটা মারাত্মক হুমকি, হুমকি ফ্রান্সের জন্য একটা ভয়ঙ্কর হুমকি, তারপরে এখানে আমরা যারা বিদেশি আছি, বিদেশিদের জন্য একটা ভয়ঙ্কর হুমকি, একটা ওই যে ইংরেজিতে বলে না, মানে ফরাসিতে আমরা বলি ক্যাটাস্ট্রফ, একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন, হ্যাঁ একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশনের সৃষ্টি হবে আর কি।
আমরা আশা করি যেটা ভালো হবে মানুষের জন্যে, আপনাদের জন্যে, মানে ফ্রেঞ্চ বাংলাদেশি সিটিজেন যারা ওখানে আছেন তাদের জন্যে, সব ইউরোপবাসীর জন্যে, বিশ্ববাসীর জন্যে মঙ্গলময় হবে এরকম একটা সিদ্ধান্ত হোক, সেটাই আশা আমাদের। আপনি আমাদের সঙ্গে কথা বললেন মনির কাদের, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
আপনাকেও ধন্যবাদ সরকার কবিরুদ্দিন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, কথা হবে।
এবার শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান, আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয় বাংলাদেশ ক্রিকেট বর্তমান এবং ভবিষ্যৎ। সঞ্চালন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। আজকের আলাপনের বিষয় বাংলাদেশ ক্রিকেটের বর্তমান এবং ভবিষ্যৎ, তবে সেই সাথে আমরা বাংলাদেশ ক্রিকেটের অতীতের দিকেও কিছুটা দৃষ্টিপাত করতে চাই। কারণ 20 বছর আগে 1997 সালে বাংলাদেশ ICC ট্রফি জয় করেছিল এবং বিশ্বকাপ ক্রিকেটে, ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছিল সেই 1997 সালে। আর এখন 2017 সাল। সেই 1997 সালে যিনি বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার নাম ছিল আকরাম খান। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকা থেকে। আকরাম খান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বর্তমানে চেয়ারম্যান অফ ক্রিকেট অপারেশনস এবং বোর্ড ডাইরেক্টর। আপনাকে স্বাগত জানাচ্ছি আকরাম খান।
জি ধন্যবাদ।
সেই সাথে রয়েছেন বাংলাদেশ দলের অত্যন্ত সুপরিচিত একজন সদস্য, যিনি প্রথম শতক হাঁকিয়েছিলেন বাংলাদেশ দলের পক্ষে 1982 সালে ICC ট্রফিতে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে, ইউসুফ রহমান বাবু। আপনাকেও স্বাগত জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ জাতীয় দলের আরেকজন সাবেক অধিনায়ক এবং অন্যতম কাউন্সিলর গাজী আশরাফ লিপু। আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। তিনজন বিশাল মাপের ক্রিকেটার আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন। তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা ক্রিকেটার এবং বড় মাপের ক্রিকেটার। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই অভিনন্দন বাংলাদেশ দলকে। 20 বছর পূর্ণ হলো বাংলাদেশ সেই 1997 সালে ICC ট্রফি জয় করেছিল এবং যেই ম্যাচের ভেতর দিয়ে সেই খেলার ফলাফল নির্ধারিত হয়েছিল সেই ম্যাচে উপস্থিত ছিলেন আকরাম খান। আপনার কি সংক্ষেপে সেই মুহূর্তগুলোর কথা একটু আমাদের বলবেন শ্রোতাদের?
জি জি অবশ্যই বলবো, কেন বলবো না, কারণ এটা তো মনে করেন ভোলার মতো বিষয় না। আর প্রত্যেকটা জিনিস যখন মনে পড়ে খুবই মানে আনন্দ, ভালো লাগে, খুবই এক্সাইটেড হয়ে যায়। কারণ আমরা তখন কিন্তু খেলতাম আপনার একটা অন্য একটা এরিয়াতে, যেটা দিয়ে মনে করেন আমরা যেমন ওয়ানডে স্টার্স এ পাবো এই আশা ছিল। তো আমার আগে একটু বাবু ভাইরাও কষ্ট করেছেন, খেলেছেন বাংলাদেশ পরে, তারপরে লিপু ভাই খেলেছেন অনেকদিন, তারপর উনি ক্যাপ্টেন ছিলেন, প্লাস আমাদের 97 ওই স্কোয়াডে উনি ম্যানেজার ছিলেন, প্রচুর কষ্ট করেছেন। তো আসলে আজকে বাংলাদেশ ক্রিকেট যে পর্যায়ে এসেছে, তো আমি মনে করি এটা সবারই অবদান। আপনার যারা ক্রিকেট ইনভলভ ছিলেন, খেলেছেন, দর্শক, মিডিয়া, কারণ প্রত্যেক সবাই সবার ক্ষেত্রে অনেক চেষ্টা করেছেন যেন বাংলাদেশ এই পর্যায়ে আসে। এবং 97-এর প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা কি কন্ডিশনে খেলেছি, কিভাবে খেলেছি, কিভাবে জিতেছি সবই মনে আছে। এবং আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এত ভালো একটা অবস্থায় বাংলাদেশ দল এখন আছে। আমার একটা কথা আমার মনে আছে, যখন আমরা বাইরে যেতাম, ইভেন 96 আমরা আমেরিকাতেও গিয়েছিলাম খেলতে, তখন কিন্তু আমাদেরকে বলতে হতো আমরা কোথায়, ইন্ডিয়ার পাশে অনেক উদাহরণ দিতাম, অনেক কিছু বলতাম। বাট এখন বাংলাদেশ বললে সবাই বলে যে খুব ভালো তোমরা ক্রিকেট খেলো, তো এটাই সবচেয়ে বড় অর্জন। এবং আমি আশা করছি যেভাবে ক্রিকেট আগাচ্ছে ইনশাল্লাহ সবার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট আরো অনেক উপরে উঠবে।
আমি এবারে ইউসুফ রহমান বাবু আপনার কাছে একটু আসতে চাই। আকরাম খান যেমনটি বলছিলেন যে বাংলাদেশ আজকে যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং 1997 সালে যেই জয়ের ভেতর দিয়ে বাংলাদেশ স্ট্যাটাস পেয়েছিল সেই ভিত্তি গড়ে দিয়েছিলেন আপনি এবং আপনারা। ইউসুফ রহমান বাবু আপনি আকরাম খানের সাথে কিছু যোগ করতে চান?
হ্যাঁ, না ওই দিনটা আমার মনে আছে, আমি তখন ঢাকায়, ইভেন দো আমি নিউ ইয়র্কে থাকি, কিন্তু ওই যেই দিন ফাইনাল খেলা হয় ওই টুর্নামেন্টটার সময় আমি ঢাকায় ছিলাম। তো আমার একেবারে স্পষ্ট মনে পড়ে প্রত্যেকটা ম্যাচ, কিভাবে আমরা জিতেছি। এবং আমার সঙ্গে লিপুর মাঝে মাঝে যোগাযোগ হতো থ্রু আপনার ওই মেসেজ দিয়ে, ও তো ম্যানেজার ছিল। সো ইট ওয়াজ এক্সাইটিং টাইমস ওই 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 বছরটা স্পেশালি, কারণ আমরা অনেক কষ্ট করেছি, আমরা কিভাবে ক্রিকেট খেলেছি, কিভাবে চালিয়েছি এটা অনেকে জানে না এবং অনেকে জানতেও চায় না, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমার মনে আছে আমরা যখন ক্রিকেট খেলতাম ইনিশিয়ালি, যখন প্রথম MCC দল আসলো, ওই টাইমটা কি ছিল, এমন ছিল যে আমাদের কিন্তু ক্রিকেট বোর্ড একটা ছোট্ট একটা কামরা ছিল এবং ঢাকা স্টেডিয়াম যেটা এখন আপনার ফুটবল স্টেডিয়াম হয়ে গেছে সেখানে আমাদের অনেক সময় পয়সা ছিল না ইলেকট্রিসিটি বিল দেওয়ার। সো দোজ ওয়ার টাফ টাইমস, বাট ওই টাফ টাইমের মধ্যে দিয়ে আমরা আজকে যে পর্যায়ে পৌঁছেছি তখন ওই কষ্টগুলো ভুলে যাই, কারণ কেউ না কেউ তো কষ্ট করতে হয়। সো উই হ্যাপেন টু ডু ইট, বাট এখন যে স্টেজে ক্রিকেট আছে বাংলাদেশ বিশ্বে কিন্তু আমরা আইডেন্টিফাই করি অ্যাজ এ ক্রিকেটিং নেশন, সো ইটস আ বিগ বিগ অ্যাচিভমেন্ট।
ইউসুফ ভাই, আপনি যে বললেন যে ইলেকট্রিসিটির বিল পর্যন্ত দেওয়ার পয়সা যথেষ্ট অর্থ ছিল না এমন সময় গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আপনার কথাটি শুনে সত্যি খুব আবেগ অনুভব করছি এই জন্যে যে আপনারা বাংলাদেশের ক্রিকেটকে মানে চারা গাছ থেকে আস্তে আস্তে বড় একটা গাছে যেখান থেকে এখন ফল হচ্ছে সেই জায়গায় নিয়ে এসেছেন, মানে সন্তানের মতো আপনারা বাংলাদেশ দলকে বড় করেছেন, এবং অর্থ ছিল না ইলেকট্রিসিটি বিল দেওয়ার, সেই বাংলাদেশ এখন পৃথিবীর সব দেশের বিরুদ্ধে খেলে এবং জেতে, সেই কোথা থেকে কোথায় এসছে আজকে 20 বছরে? লিপু ভাই আপনি একটু যোগ করবেন।
আমি কিছুটা দেখেছি, বাবু ভাই আমার থেকে আরো আগে দেখেছে, আমিও কাছাকাছি সময় থেকে দেখেছি। আসলে বাবু ভাই যেটা বলেছেন সেটা একদম সত্যি, প্র্যাকটিসের পরে প্রপার রিফ্রেশমেন্টের যথেষ্ট ব্যবস্থা তখন ছিল না, বাট আন্তরিকতাটা ছিল, সেই আন্তরিকতার মাঝে যেটা আমাদেরকে পরিবেশন করা হতো আমরা খুব তৃপ্তি করেছিলাম। এবং আমার মনে পড়ে যে এইচটিটুর আইসিসি ট্রফিতে আমি প্রথম দলভুক্ত হই, তখন বাবু ভাই গ্রেনিকেলস একটা বিখ্যাত ক্রিকেট গিয়ার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার জন্য কাজ করতে মানে এজেন্ট ছিলেন, আমাদের প্রথম স্পন্সরটা 4-5 জন খেলোয়াড়কে বাবু ভাই আমরা যখন ইংল্যান্ডে পৌঁছি তখন সেই ব্যবস্থা করে দেয়, আমরা ব্যাট প্যাড গ্রেনিকেলস ব্যাগ পাই। তো এটা সবার সামনে কখনো বলার একটা সুযোগ হয়নি, আজকে আমার সুযোগ হলো, বাবু ভাইকে ধন্যবাদ। এবং আমরা প্রথম আমি বোধহয় ক্রিকেট স্পাইকস পরি, বিকজ ইংল্যান্ডের মাটিতে তো স্পাইকস না হলে তো আপনার ফিল্ডিংও করা যায় না ব্যাটিংও করা যায় না, তো তার আগে আমাদের স্পাইকস পরার হ্যাবিটও ছিল না, হাতে কোনো কিছু মানুষ বোলার তারাই সাধারণত বুট করে বল করতেন, ম্যাটিং উইকেটেও খেলা হতো সেটাও একটা কারণ ছিল। তো পর্যায়ক্রমে অনেক করে কিন্তু আমাদের এগোতে হয়েছে, আমার মনে আছে ইভেন 90 সালের দিকেও যখন মুদ্রাসার এসেছিল আমাদের কোচিং করার, তখন আমাদের সারাদিন আমরা প্র্যাকটিস করতাম, সকাল বিকাল দুটো সেশন ছিল, ওই মাঝখানের ব্রেকে ইসলামিয়ার থেকে নান রুটি আর আনা হতো মুরগির মাংস জার্নাল নিয়ে আসতো, আমরা ওটা খেয়ে ওই টাওয়েল বিছে ওই ড্রেসিং রুমের মধ্যে এসি ছিল ওখানে আমরা 1-1.5 ঘন্টা রেস্ট করে আবার মাঠে যেতাম প্র্যাকটিস করতে। তো এবং কোনো কোনো সময় মুদ্রাসারের সঙ্গে আমরা মানে ম্যানুয়াল রোলারটা দিয়েও রোল করতাম, মানে প্লেয়াররাও মিলে রোলিং করতাম অংশগ্রহণ করতাম, আমাদের সঙ্গে যারা কোচ ছিল ওসমান ভাই জালাল ভাই আলতাফ ভাই তারা কেউ কেউ মানে অনেক পরিশ্রম দিয়েছে, কেউ কেউ বিনা পয়সা তখন কোচিং করিয়েছে আমাদেরকে যারা এনএসসির কোচ ছিল না ইভেন। তো এখানে কন্ট্রিবিউশন অনেকেরই আছে, সংগঠকদের আছে, খেলোয়াড়দের আছে, আম্পায়ার যারা ছিল তাদের আছে, স্কোরার গ্রাউন্ডসম্যান, আমি প্রত্যেককে অত্যন্ত
মিজানুর রহমান, আপনি লাইনে আছেন? মিজানুর রহমান, আজকে আমরা ক্রিকেট নিয়ে কথা বলছি এবং আপনি খেলাধুলা ফলো করছেন, আপনি একজন সাংবাদিক, আজকে রয়েছেন ইউসুফ রহমান বাবু, আকরাম খান এবং গাজী আশরাফ লিপু, আপনি সবাইকেই চেনেন, আপনি ক্রিকেট সম্পর্কে আপনার প্রশ্ন এবং মতামত দিতে পারেন।
থ্যাংক ইউ, আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের আইসিসি ট্রফি চ্যাম্পিয়নশিপের যিনি অধিনায়ক ছিলেন সে আকরাম ভাই আজকে সাথে আছেন, এই জন্য খুব ভালো লাগছে, আপনাকে কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ এখনো দিই যে আপনার কারণেই আমরা আজকে এখানে। আর আমাদের সাবেক অধিনায়ক এবং বহুল মানে আলোচিত খেলোয়াড় এক সময় বাংলাদেশের, আমরা যখন সাংবাদিকতা করছি তখন থেকেই জানি যে গাজী আশরাফ লিপু আমাদের সাবেক অধিনায়ক।